শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলো ত্রুটির কারণে বিজ্ঞান আজ ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের হাতিয়ারে পরিণত হচ্ছে। দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের পর হামাস বলেছে, তোমরা আর ফিরে এসো না, নইলে অলি গলিতে পুড়ে মরবে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে পৃথক অভিযানে সশস্ত্র কেএনএফ এর 4 সদস্য গ্রেপ্তার, এলাকায় নিরাপত্তা জোরদার। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসক দলকে খোঁচা দিয়ে বলেছেন, নতুন সংসদ ভবনকে জেলখানায় পরিণত করুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির সঙ্গে গতকাল সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 3,000 ছাত্রছাত্রী। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। সর্বোচ্চ নেতার সঙ্গে তাদের 2.5 ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। সর্বোচ্চ নেতার ভাষণ শুরুর আগে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য পেশ করেছেন। তারা ইরান ও বিশ্ব পরিস্থিতি সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেছেন। কোনো কোনো ইস্যুতে সমালোচনাও করেছেন এসব ছাত্রছাত্রী। প্রতিবছর রমজান মাসে সর্বোচ্চ নেতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এমন আয়োজন করে থাকেন। ছাত্রছাত্রীদের কথা শোনার পর সর্বোচ্চ নেতা নিজের বক্তব্য তুলে ধরেন। প্রথমেই তিনি রমজান মাস সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, রমজান মাস থেকে অর্জিত পবিত্রতা ও দীপ্তি রক্ষার প্রধান উপায় হল গোনাহ থেকে নিজেকে দূরে রাখা। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি আরও বলেন, অনেক পাপ কাজ আছে যেটাকে অনেকে পাপ কাজ বলে মনেই করেন না। আমরা ভার্চুয়াল জগতে এমন সব কথা বলি, এমন সব বক্তব্য রাখি যেগুলোর বিষয়ে সতর্ক থাকা দরকার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিনি ইসলামী প্রজাতন্ত্রের লক্ষ্য ও আদর্শ সম্পর্কে বলেন, এ দুটি শিরোনামের মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রের সাধারণ উদ্দেশ্য চলে আসে। ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করা এবং একটি দেশকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় তার একটি মডেল বিশ্বের সামনে তুলে ধরা। এ লক্ষ্যে তিনি বিপ্লবের প্রতি নিষ্ঠাবান সবাইকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একজন ছাত্রের প্রধান কাজ হল লেখাপড়া করা, কিন্তু এর পাশাপাশি তাকে মানুষ ও সমাজের দিকে তাকাতে হবে এবং সমস্যা সমাধানের উপায় বের করতে হবে। জ্ঞান হল বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান স্তম্ভ, একথা উল্লেখ করে ইসলামী বিপ্লবের নেতা তার বক্তব্যের অন্য অংশে বলেন, বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান দায়িত্ব হল জ্ঞানী মানুষ তৈরি করা, জ্ঞান উৎপাদন করা এবং এই দুটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয়া। তবে তৃতীয় দায়িত্ব পালনের বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর ত্রুটি রয়েছে, জ্ঞানী তৈরি ও জ্ঞান উৎপাদনের বিষয়টিকে সঠিক দিকে ধাবিত করতে পারছে না তারা। এ কারণে তাদের অর্জনগুলো সাম্রাজ্যবাদী এবং ইহুদিবাদী শক্তির হাতিয়ার হয়ে উঠেছে। দক্ষিণ গাজা থেকে দখলদার বাহিনীর আংশিক প্রত্যাহারের পর সেখানে এই বাহিনীকে আবার মোতায়েন করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে ফিলিস্তিনের ইসলামে প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড। গতকাল তেল আবিবকে পাঠানো এক বার্তায় আল কাসাম ব্রিগেড এ সতর্কতা জারি করেছে। সংগঠনটি এক কড়া বার্তায় বলেছে, তোমরা গাজার রাস্তায় প্রবেশ করতে পারো, কিন্তু আমাদের সাহসী যোদ্ধাদের দৃঢ় সংকল্পের কারণে তোমরা যখনই প্রবেশ করবে তখনই তোমরা এর অলিতে কলিতে জ্বলে মরবে। কাসাম ব্রিগেডের আগে দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ইহুদিবাদী সেনাদের প্রত্যাহারের ঘটনা তেল আবিবের ব্যর্থতার সাক্ষ্য বহন করছে। গতকাল ইসরায়েলের তিনটি সেনা ব্রিগেড দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর ত্যাগ করেছে, তবে অন্য একটি ব্রিগেড সেখানে মোতায়েন রয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েল এবং ব্রিটেনের কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া মার্কিন বাহিনীর দুটি ফ্রিগেডে ইয়েমেনের সেনারা হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালানো হয় বলে জেনারেল সারি উল্লেখ করেছেন। গতকাল রাজধানী সানায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, লোহিত সাগরে ব্রিটেনের কন্টেইনার জাহাজ হোপ আইল্যান্ডে হামলা চালানো হয়। নৌবাহিনীর উপযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজটিতে হামলা চালানো হয়েছে বলে জানান জেনারেল সারি। এছাড়া ভারত মহাসাগরে ইহুদিবাদী ইসরায়েলের কার্গো জাহাজ MSC গ্রেস এফ এ হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি MSC জিনা নামে ইসরায়েলের আরেকটি কন্টেইনার জাহাজে ইয়েমেনের সেনারা আঘাত হানে। এদিকে লোহিত সাগরে নৌবাহিনীর কয়েকটি ড্রোন ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনীর দুটি ফ্রিগেডে আলাদা দুটি হামলা চালায় হুতি সমর্থিত সেনারা। তবে এসব হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আবারও ইসরায়েলের সামরিক ব্যারাক ও ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, তারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে গতকাল তিনটি অভিযান চালিয়েছে, যাতে দুটি ব্যারাক এবং একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। গতকাল এবং আজ সকালে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU আলাদা তিনটি বিবৃতিতে এসব হামলার খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমি এবং ইসরায়েলের অন্য অঞ্চলে এসব হামলা চালানো হয়। প্রথম বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমির পশ্চিমাঞ্চলের ইয়ার্ডিন ব্যারাকে ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত আরব ভূখণ্ডের ইয়োনাতান ব্যারাকে পরবর্তী হামলা চালানো হয়। আর তৃতীয় হামলা চালানো হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের লেক তিবারিয়াসের উত্তরে এলিফালিত সামরিক ঘাঁটিতে। প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন। আঞ্চলিক সফরের দ্বিতীয় ধাপে তিনি আজ সিরিয়া গেলেন। আঞ্চলিক সফরের প্রথমেই তিনি ওমানের রাজধানী মাস্কাট যান। দামেস্ক সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সর্বশেষ ঘটনাবলী, বিশেষ করে গাজা ইসরায়েল যুদ্ধের বিষয়টি নিয়ে সিরিয়া সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গত সোমবার ইহুদিবাদী ইসরায়েল দামেস্কে ইরানি কনসুলেট ভবনে সন্ত্রাসী হামলা চালায়। এর এক সপ্তাহ পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করছেন। আমির আবদুল্লাহিয়ান গতকাল দিনব্যাপী মাস্কাট সফর করেন এবং সেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বাদর আল বুসাইদি ও ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের সাথে বৈঠক করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জিপ গাড়ি সহ পৃথক অভিযানে KNF এর 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে রুমা থানচিতে KNF তাণ্ডবের ঘটনায় 8টি মামলায় সেনাবাহিনীর র্যাব পুলিশের সাড়াশি অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হল। আজ দুপুরে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন জানান, গতরাতে থানচি থেকে 1 জন এবং রুমা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সদরের সারনপাড়া থেকে KNF এর প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী র্যাব পুলিশের পৃথক অভিযানে এ পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে। বান্দরবানের পুলিশ সুপারের দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া 5 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় শাসক দলকে খোঁচা দিয়ে বলেছেন, নতুন সংসদ ভবনকে জেলখানায় পরিণত করুন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি জনসভা থেকে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে তদন্তে গতি আনার গ্যারান্টি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি গ্যারান্টি দিচ্ছি চারজনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে মোদী বলেছিলেন, সন্দেশখালীর অপরাধীদের কঠোর সাজা কি আপনারা চান? তাদের সারা জীবনের জন্য জেলে দেখতে চান? হাত তুলে সম্মতির সুযোগ জবাব দিয়েছিল উপস্থিত জনতা। সোমবার মোদীকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, বলছে চারজনের পর সব জেলে ভরব, একথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান, আগামী চারজন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ইরানের সঙ্গে পাকিস্তানের 80 কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে ইসলামাবাদ। প্রায় এক দশক বিরতির পর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী 22 এপ্রিল পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির। পাইপলাইন প্রকল্পটি সম্পন্ন করতে ব্যর্থতার জন্য $1,800 কোটি জরিমানার মুখে রয়েছে ইসলামাবাদ। দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গোয়াদার থেকে পাইপলাইনের নির্মাণ কাজ শুরু হয়েছে, এটা যুক্ত হবে ইরানে নির্মিত পাইপলাইন অংশের সঙ্গে। জ্বালানি মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে পাকিস্তানের দ্য নিউজ এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা বলেন, ইন্টারস্টেট গ্যাস কোম্পানি এর মধ্যে বহু বিলম্বিত টেন্ডার ইস্যু করেছে। ইরানের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে এই প্রকল্পের ঘোর বিরোধী আমেরিকা। 2014 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও তা প্রায় এক দশক বিলম্বিত হয়েছে। এই সময়ে পাকিস্তান বলে এসেছে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটি নিয়ে তারা অগ্রসর হতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অস্তিত্ব এবং টিকে থাকা নির্ভর করছে গাজা যুদ্ধের উপর। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে জেনারেল মুসাবি বলেন, গাজা যুদ্ধের অবসান হলে নেতানিয়াহু সরকারের পতন হবে। এর অর্থ হচ্ছে ইসরায়েলের উগ্র ডান ও চরমপন্থী নেতানিয়াহু সরকারের অস্তিত্ব নির্ভর করছে যুদ্ধ অব্যাহত রাখার উপর। যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ নেতানিয়াহু সরকার টিকে থাকবে, যুদ্ধ বন্ধ হলেই তাদের পতন ঘটবে। হামাস যোদ্ধাদের নির্মূল করা এবং গাজার দখল নিতে ইসরায়েলের ব্যর্থতার কথা উল্লেখ করে জেনারেল মুসাবি বলেন, নেতানিয়াহু গত 6 মাস ধরে আমেরিকা ও ব্রিটেনের পূর্ণ সমর্থন নিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয়ার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু সে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। গাজার চোরাবালিতে দখলদার সেনারা আটকে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সংকটাপন্ন মধ্যপ্রাচ্য তার দেশ হচ্ছে স্থিতিশীল ও নিরাপত্তার দ্বীপ। গতকাল ওমানের রাজধানী মাস্কাটে ওমানি পররাষ্ট্রমন্ত্রী সাইদ বাদুর আল বুসাইদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এসেছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের পক্ষে কথা বলাই ও ইসরায়েলের নিন্দা করায় জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ে ন্যান্সি ফ্রেজার নামের একজন দার্শনিক ও চিন্তাবিদকে একটি বিশেষ পদে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র বাতিল করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ে ন্যান্সি ফ্রেজার নামের একজন দার্শনিক ও তাত্ত্বিক চিন্তাবিদকে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলবার্টুস ম্যাগনুস চেয়ারে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলায় ও ইসরায়েলের নিন্দা করায় তাকে পাঠানো আমন্ত্রণ পত্রটি ফেরত নিয়েছে তথা বাতিল করেছে ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ইহুদিবাদী ইসরায়েল চরম ফ্যাসিবাদী কায়দায় ফিলিস্তিনের উপর গণহত্যা সহ বর্বরোচিত নানা অপরাধ চালিয়ে যেতে ঢাকায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। দার্শনিক ও তাত্ত্বিক মিসেস ন্যান্সি ফ্রেজারও তাঁদেরই একজন। মিসেস ন্যান্সি ফ্রেজার সমালোচনামূলক এবং মার্ক্সবাদী তত্ত্বের অন্যতম বিখ্যাত দার্শনিক, যিনি এটিকে নারীবাদের সাথে সংযুক্ত করেছেন। গত 7 অক্টোবরের পর থেকে জার্মানিতে বাক স্বাধীনতা কঠোরভাবে সীমাবদ্ধতার শিকার হয়েছে, এমনকি দেশটির শিক্ষাঙ্গনও এই নিষেধাজ্ঞার আওতা থেকে মুক্ত নয়। অবশ্য এর আগেও জার্মানিতে ও এর শিক্ষাঙ্গনে ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা এবং এই অপরাধী চক্রকে বয়কটের প্রচেষ্টা সহ্য করা হতো না। ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতেও একই অবস্থা দেখা যাচ্ছে, অথচ এইসব দেশের সরকারগুলো বাক স্বাধীনতার ঘোর সমর্থক বলে দাবি করে থাকে। ইসরায়েলি পৈশাচিকতা ও অমানবিকতার বিরুদ্ধে কথা বলায় প্রাণনাশের হুমকি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রেপোর্টিয়ার বা প্রতিবেদক। এই দুজনও নারী হওয়ায় তারা হুমকির মুখে খুবই ভীত সন্ত্রস্ত হবেন বলে হয়তো ভেবেছে ইসরায়েলি সন্ত্রাসী চক্র ও এর সহযোগী বলের লোকেরা। সম্প্রতি ইরানের সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মাহাদি ইসমাইল বলেছেন, মার্কিন নেতৃত্বে কিছু দেশ নিজেদের মানবাধিকারের ধারক বাহক বলে তুলে ধরে প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু এরাই আসলে ন্যায়কামী জাতিগুলোর শত্রু। এরাই অন্য দেশ ও জাতির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। তিনি এ প্রসঙ্গে গাজায় মার্কিন সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতায় চলমান গণহত্যার কথা তুলে ধরেন। ইরানের সংস্কৃতি মন্ত্রী আরো বলেছেন, গাজা তথা ফিলিস্তিনের পক্ষে কথা বললে তা প্রকাশের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। মার্কিন সরকার মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে সবসময় মিথ্যাচার করে যাচ্ছে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা কেবল ততক্ষণই তাদের কাছে গ্রহণযোগ্য ও প্রশংসনীয় যতক্ষণ এটি তাদের নিপীড়নমূলক নীতির প্রতি আঘাত না হানে। মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় সমর্থন এবং মার্কিন সমর্থিত ইহুদিবাদী ইসরায়েলের তীব্র নিন্দা জানানোর পর সামাজিক মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির তথ্য কেন্দ্রের পেজগুলো বন্ধ করে দিয়েছিল মার্কিন কোম্পানি মেটা। মার্কিন সরকার যে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী নয় তা এই ঘটনায় প্রমাণ হয়েছে। সর্বশেষ সংবাদে জানা গেছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের জাতিগত শুদ্ধি অভিযান বা গণহত্যায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা 33,000 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন 75,000-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়াও নিখোঁজ রয়েছে প্রায় 7,000 ফিলিস্তিনি। শহীদ ও হতাহতদের প্রায় 70% শিশু ও নারী। অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারের রূপরেখা গড়ে তোলা হয় 1917 সালে ব্রিটিষ উপনিবেশবাদী ষড়যন্ত্রের আওতায় এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে মুহাজির হিসাবে পাঠিয়ে 1948 সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। আর সেই সময় থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বা গণহত্যার নানা ষড়যন্ত্র কার্যকর করে আসছে ইহুদিবাদীরা, যাতে গোটা ফিলিস্তিনকে দখল করতে পারে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল নানা অজুহাতে গাজা উপত্যকাকেও স্থায়ীভাবে দখলের ষড়যন্ত্র করছিল বলে নানা খবর এসেছে। গাজা সংলগ্ন সাগর ও সাগর উপকূলে গ্যাস ও তেলের খনি রয়েছে এবং এসব খনিতে গ্যাস ও তেলের ব্যাপক মজুদ রয়েছে বলে মনে করা হয়।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলো ত্রুটির কারণে বিজ্ঞান আজ ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের হাতিয়ারে পরিণত হচ্ছে। দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের পর হামাস বলেছে তোমরা আর ফিরে এসো না, নইলে অলিগলিতে পুড়ে মরবে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে পৃথক অভিযানে সশস্ত্র কেএনএফের 4 সদস্য গ্রেপ্তার, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসক দলকে খোঁচা দিয়ে বলেছেন নতুন সংসদ ভবনকে জেলখানায় পরিণত করুন। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 28তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, আর আমার বান্দারা যখন আমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তখন তাদের বলুন সুনিশ্চিতভাবেই আমি তো তাদের কাছে রয়েছি। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার ডাকে সাড়া দেওয়া বা হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। পবিত্র কোরআনের এই আয়াত মহান আল্লাহর কাছে প্রার্থনা করা ও সাহায্য চাওয়ার গুরুত্ব তুলে ধরছে। মহান আল্লাহ আমাদের এমন কোনো চাহিদা নেই যার কথা তিনি জানেন না। আমাদের সব সমস্যা সম্পর্কে তিনি জানেন, তবুও তিনি বান্দার প্রার্থনা শুনতে ভালোবাসেন। মানুষ প্রতিটি পদে পদে নানা চাহিদা ও সংকটের শিকার হতে পারে। যে কোনো সময়ে আমরা যে কোনো কঠিন বিপদ বা সমস্যার শিকার হতে পারি। হঠাৎ শরীরের কোনো অঙ্গের একটি রগ অকার্যকর হয়ে পড়লে গোটা শরীর বা ওই অঙ্গটি অচল হয়ে পড়তে পারে। মহান আল্লাহ যে আমাদের চোখ, কান, হাত ও পা এসব সুস্থ রেখেছেন, সেজন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং আমাদের শরীর সহ সব কিছুই সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা জরুরি।
সামাজিক, সাংস্কৃতিক, আত্মিক, ব্যক্তিগত বা রাজনৈতিক ইত্যাদি যে কোনো বিষয়ে প্রার্থনা বা দোয়া হতে হবে হৃদয়ের গভীর থেকে উত্থিত। গভীর আকুতি প্রকাশ বা মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতি না করে এবং মনকে অন্যদিকে নিবিষ্ট করে কোনো কিছু চাইলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইসলামী বর্ণনায় এসেছে দোয়া হল শ্রেষ্ঠ ইবাদত, মুমিনের অস্ত্র হল দোয়া। দিন রাত মহান আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া বা দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহান আল্লাহর পক্ষ থেকে। আমরা যেসব বিপদের শিকার হই ও যেসব বিপদ ভবিষ্যতে আসতে পারে তা দূর করা যায় দোয়ার মাধ্যমে, কিন্তু দোয়া না করলে এসব বিপদের মোকাবেলা করা বা বিপদ দূর করা সম্ভব হয় না। করুণাময় আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনার জবাব দেব। কিন্তু দোয়া হতে হবে যৌক্তিক বা বাস্তবায়নযোগ্য। যদি আমরা এমন দোয়া করি যে হে আল্লাহ, আমি যেন বিশ্বের কারো কাছেই কোনো ব্যাপারে মুখাপেক্ষী না থাকি, এমন দোয়া বাস্তবায়নযোগ্য নয়। এ ধরনের দাবি বা দোয়া মহান আল্লাহর সুন্নাত ও কার্যকারণ বিধির খেলাফ। বরং এই বলে দোয়া করা উচিত যে হে আল্লাহ, আমাকে মন্দ লোকদের মুখাপেক্ষী করবেন না।
দোয়ার মানে ঘরে বসে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া নয়, যেমন বিয়ে না করে সন্তান চাওয়া অর্থহীন। অনুরূপভাবে বস্তুগত কিছু পেতে চাইলে তার উপায় উপকরণ সংগ্রহের জন্য সচেষ্ট হতে হবে দোয়ার পাশাপাশি। এখানে দোয়ার অর্থ হল, মহান আল্লাহ যেন আমার এই বাসনা পূরণের পথে যা যা দরকার তা পাওয়া সহজ করে দেন। আপনি কারো কাছে টাকা ধার দিয়ে বিপদে পড়েছেন, এক্ষেত্রে দোয়া করলে আল্লাহ দেনাদারের মনে পাওনাদারের টাকা ফেরত দেওয়ার দায়িত্ববোধ বা সচেতনতা সৃষ্টি করবেন। অবশ্য কখনো কখনো দোয়ার মাধ্যমে অলৌকিক কিছু ঘটানোও সম্ভব, তবে তা খুবই ব্যতিক্রমী বিষয়। সাধারণত দোয়ার মাধ্যমে কোনো চাহিদা বা সমস্যা সমাধানের উপায়গুলো আল্লাহর পক্ষ থেকে সংগ্রহের পথ সহজ করা হয়। কোনো চেষ্টা প্রচেষ্টায় অংশ না নিয়ে কেবল আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অমুক সংকট বা সমস্যা সমাধানের আশা করা যৌক্তিক নয়, কারণ এভাবে কোনো আশা পূরণ করা মহান আল্লাহর সাধারণ রীতি বা বিধানের খেলাফ। অর্থাৎ দোয়ার পাশাপাশি চেষ্টাও চালাতে হবে। দোয়া মানুষের চেষ্টাকে সাফল্যের তীরে পৌঁছে দেয়। দোয়াবিহীন প্রচেষ্টা প্রায়ই সফল হয় না।
কোনো বিষয়কে বাস্তবায়ন করা খুব বড় কাজ বা কঠিন মনে করে দোয়া হতে বিরত থাকা উচিত নয়। আমরা যদি বলি যে হে আল্লাহ, শুধু বাংলাদেশের মুসলমানদের দারিদ্র দূর করুন, আল্লাহ কি সারা বিশ্বের মুসলমানদের ও সারা বিশ্বের সব মানুষের দারিদ্র দূর করতে সক্ষম নন? অবশ্য দুনিয়া পূজার চিন্তা থেকে উদ্ভূত মনের উচ্চাভিলাষী ও উদ্ধত চিন্তাপ্রসূত আশাগুলো যেন আমরা বিসর্জন দেই, মহান আল্লাহর কাছে সেই দোয়া করা উচিত। আবার আমরা অনেক সময় খুব ক্ষুদ্র জিনিস আল্লাহর কাছে চাইতে লজ্জা করি, এটাও ঠিক নয়। একটা ছোট্ট বোতাম বা জুতার ফিতা সংগ্রহের জন্যও আল্লাহর কাছে দোয়া করা উচিত। ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রেও যেন আমাদের মধ্যে আল্লাহর মুখাপেক্ষিতার কথা মনে থাকে, তাই সেসবও চাওয়া উচিত। ক্ষুদ্র কোনো বিষয়েও যেন আমাদের মধ্যে অহংকার বা আমিত্ববোধের কোনো স্থান না থাকে।
তো শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এই পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মনির হোসেন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজাদারের মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। সাইম অর্থাৎ রোজাদারের দুটো আনন্দ আছে, এক ইফতার করার সময় তার আনন্দ, এবং দুই কিয়ামত দিবসে যখন আহ্বানকারী ডেকে বলতে থাকবে, কোথায় সেই তৃষ্ণার্তর যকৃতের অধিকারীরা অর্থাৎ রোজাদারেরা, আমার মর্যাদার শপথ, আমি আজ তাদের পিপাসা নিবৃত্ত করব। তখন রোজাদার যে আনন্দ লাভ করবে তা।
এবারে শুনুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টিতে 600,000 উপদেশ বাণীর সারাংশ। মহানবী আমিরুল মোমিনীন হজরত আলী আলাইহিস সালামকে বলেছেন, হে আলী, তুমি কি 600,000 ভেড়া চাও, 600,000 দিনার চাও, না 600,000 অমূল্য উপদেশ বাণীর বাক্য চাও? আলী আলাইহিস সালাম শেষোক্ত প্রস্তাবে সায় দিলেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি 600,000 বাক্য চাও, তাহলে তার সারাংশ এই 6টি বাক্যে পাবে। এক, যখন দেখবে যে লোকেরা নফল বা মুস্তাহাব ও নানা গুণ চর্চা নিয়ে ব্যস্ত, তুমি তখন ফরজ বা ওয়াজিব কাজ বা দায়িত্বগুলোকে পরিপূর্ণ করা নিয়ে ব্যস্ত থাকো। দুই, যখন দেখবে যে লোকেরা দুনিয়া যেমন বাড়িঘর বাহন ইত্যাদি নিয়ে ব্যস্ত, তখন তুমি পরকাল নিয়ে ব্যস্ত হবে। তিন, যখন দেখবে যে লোকেরা অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনায় ব্যস্ত, তখন তুমি তোমার নিজের দোষ ত্রুটি সংশোধন সম্পর্কে সক্রিয় হবে। চার, যখন দেখবে যে লোকেরা দুনিয়াকে অর্থাৎ বাড়িঘর বাহন ঘরের আসবাবপত্র ইত্যাদিকে সুসজ্জিত করছে, তখন তুমি তোমার পরকালকে সুসজ্জিত করা নিয়ে ব্যস্ত হবে। পাঁচ, যখন দেখবে যে লোকেরা বেশি বেশি ইবাদত করছে, তখন তুমি তোমার ইবাদতকে খালিস বা একনিষ্ঠ করা নিয়ে সক্রিয় হবে। ৬. যখন দেখবে যে লোকেরা সৃষ্টির আশ্রয় নিচ্ছে, তখন তুমি স্রষ্টার আশ্রয় নেবে।
তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো। এবারে শুনব অর্থসহ ২৮তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে নফল ইবাদতের পর্যাপ্ত সুযোগ দাও, ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত করো, তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্য সহজ করে দাও। হে পবিত্র সত্তা, যাকে অনুরোধকারীদের কোনো আবেদন নিবেদন ন্যায় বিচার থেকে টলাতে পারে না।
আল্লাহুম্মা ওয়াফফির হাজ্জি ফিহি মিনান নওয়াফিল ওয়াকরিমনি ফিহি بإحضار المصائب وغرب فيه وسيلتي إليك من بين الوسائل يا من لا يشغله إلحاه
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, এসো গাই মুক্ত তারুণ্যের জয়গান, যে তারুণ্য দেশে দেশে বয়ে আনে অমিত শক্তির অনন্য তুফান, ঘর অন্ধকারের কালিমা চিরে জ্বালায় জ্ঞানের প্রদীপ্ত অগ্নিবান। হে অগ্র পথিকের দল, জ্ঞানের প্রদীপ জেলে হও আগুয়ান, জেনে নাও বিধান আর সাম্যদাতার চিরঞ্জীব ঐশী সংবিধান। হেরার প্রদীপ্ত মিছিলের তরুণ সঙ্গীরা হাতে নিয়ে কোরআন, দুর্বার বেগে হেনে নব নবীনের অনন্য শক্তির প্রবল মুষ্টাঘাত, হতাশার রাত টুটে আনবেই আনবে মুক্তির সোনালী প্রভাত।
শ্রোতা ভাই ও বোনেরা, যৌবনকালের নানা সুবিধার দিক ও এসবকে কাজে লাগানো এবং এ সম্পর্কে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলছি আমরা গত দুই পর্বে। আজ আমরা যৌবনে আত্মগঠন ও আত্মবিশ্বাস সৃষ্টির বিষয়ে আলোকপাত করব। যৌবনকাল হচ্ছে জীবনের বসন্তের মতো। জীবন বৃক্ষের ফুল ও অন্যান্য অংশের যেসব চাহিদা রয়েছে সেসব সময় মতো মেটানো না হলে উন্নত জীবন গড়া খুব কঠিন বা অসম্ভব হয়ে উঠবে। জীবনে সৌভাগ্য অর্জনের ভিত্তিগুলো রচনার সোনালী সময়ই হল যৌবনকাল। সাফল্যের নানা ফুল ফোটাতে হলে এ সময় হচ্ছে শ্রেষ্ঠ সময়। ইবাদত, আত্মগঠন, সংগ্রাম, শিক্ষা অর্জন, সামাজিক ও ব্যক্তিগত ক্ষেত্রে নানা দায়িত্ব গ্রহণ এবং উন্নত নৈতিক ও চারিত্রিক গুণাবলী সহ নানা যোগ্যতার বিকাশের সবচেয়ে ভালো সময় হল যৌবনকাল। আত্মগঠনে রয়েছে নানা দিক, যেমন জ্ঞান, গবেষণা ও চিন্তাগত ক্ষেত্রে আত্মগঠন এবং শারীরিক, ধর্মীয় ও নৈতিক দিক থেকে নানা গুণ বা যোগ্যতা অর্জন।
জাতীয় অগ্রগতি অনেকাংশেই যুব সমাজের অগ্রগতির উপর নির্ভরশীল। যুব সমাজের প্রাথমিক কাজ হল নিজেদের গুরুত্ব বোঝা এবং এরই আলোকে তাদের উচিত সুপ্ত নানা যোগ্যতা বিকাশে সচেষ্ট হওয়া ও নেতিবাচক দিক বা স্বভাবগুলো বর্জন করা। পবিত্র কোরআনের সূরা মায়েদার 105 নম্বর আয়াতের প্রথমাংশে বলা হয়েছে, হে মুমিনগণ, নিজেদের প্রতি যত্নশীল বা নিজেদের সুরক্ষায় সক্রিয় হও তোমরা। অন্য কথায়, এখানে নিজেকে জানার পাশাপাশি নানা দিক থেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার এবং প্রতিকূলতাগুলোর মোকাবেলায় নিজেকে রক্ষার দিকেও ইঙ্গিত করা হয়েছে বলে কেউ কেউ মনে করেন।
শারীরিক দিক থেকে যুব সমাজ বেশি শক্তিশালী, এছাড়াও তারা বেশ সৃষ্টিশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী, আর এ কারণেই তারা আত্মবিশ্বাসী হতে পারে যথেষ্ট মাত্রায়। অন্য কথায়, দৃঢ়চেতা যুবক যুবতীদের অভিধানে ব্যর্থতা, অসম্ভব বা অক্ষমতা জাতীয় কোনো শব্দ নেই। দৃঢ় আত্মবিশ্বাস ও সংকল্পের সুবাদে তারা উন্নতির সব চূড়াগুলোই পৌঁছে যেতে সক্ষম। আত্মবিশ্বাস তাদের মধ্যে যোগায় স্বাধীনতা ও স্বনির্ভরতার চেতনা। আত্মবিশ্বাসহীন মানুষ হয়ে পড়ে অলস ও বেকার। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, কোনো কাজকে জটিল বা কষ্টকর মনে হলে দৃঢ়চিত্ত হও, যাতে ওই কাজ বশীভূত হয় এবং জীবনের নানা ঘটনার বিষয়ে কৌশলী হয়ে সেসবকে সহজ করতে হবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
যৌবনে মানুষের মধ্যে যৌন প্রবৃত্তি সহ জৈবিক প্রবৃত্তিগুলো খুব তীব্র হয়ে থাকে, তাই এই সময়ে অসংযমী হলে মানুষের বিপদগামিতার আশঙ্কা থাকে। যারা আত্মিক পবিত্রতার গুরুত্ব বোঝেন, তারা যৌন প্রবৃত্তির দাস হওয়ার মতো নোংরা অবস্থা ও ব্যভিচারের মতো অপবিত্রতা ও পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হন। কুখ্যাত খোদাদ্রোহী ও মহাপাপী ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার এক ছেলেকে শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল উমর আল মাকসুম নামের এক ব্যক্তিকে। এই শিক্ষক ছিলেন একজন মুমিন ব্যক্তি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলে বাইতের অনুসারী। ফলে মুয়াবিয়া ও তার সন্তানের জুলুম ও নৃশংসতাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। এই শিক্ষকের প্রভাবে ইয়াজিদের ছেলেও হয়ে ওঠে প্রকৃত মুমিন ও সৎ সাহসী। ফলে তার 20 বৎসর বয়সে পিতা ইয়াজিদ মারা গেলে ক্ষমতা লাভের সুযোগ পেয়েও দ্বিতীয় মুয়াবিয়া নামে খ্যাত এই ব্যক্তি তা প্রত্যাখ্যান করেন এবং নিজের দাদা ও পিতার কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত জঘন্য ও লজ্জাজনক কাজ হিসেবে উল্লেখ করে অবৈধ খেলাফত, ক্ষমতা ও ভোগবিলাসের লোভনীয়, পাপ পঙ্কিল ও চাকচিক্যময় নোংরা জীবন থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন।
আত্মগঠন ও আত্মসংশোধন পিয়াসী যুবক বা যুবতী আত্মিক দিক থেকে পবিত্র হতে আগ্রহী হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ বা পবিত্র হয়। সূরা শামসের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয়। চারিত্রিক দিক থেকে পবিত্র থাকা সব বয়সেই জরুরি, তবে যৌবনে এর সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করা সুন্দর কাজ, আর যৌবনেই তওবা করা বেশি সুন্দর। আসলে যুবক যুবতীদের আত্মিক সৌন্দর্য তওবার মাধ্যমে দ্বিগুণ বেড়ে যায় এবং এর ফলে তারা আল্লাহর বেশি প্রিয় হন।
যারা যৌবনকালে নিজেদের শুদ্ধ ও পবিত্র করতে পারে না, বার্ধক্যতা অর্জন করা তাদের জন্য আরো কঠিন হয়ে পড়ে, কারণ যুব বয়সে আত্মা বেশ কোমল ও ধর্মমুখী হয়ে থাকে এবং পাপের প্রতি আকর্ষণও দুর্বল থাকে। কিন্তু বয়স যখন বার্ধক্যের দিকে এগিয়ে যেতে থাকে, তখন হৃদয়ে পাপের শেকড়গুলো জোরালো হয়ে পড়ে, ফলে সেসব উপড়ে ফেলা তখন বেশ কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও কার মৃত্যু কখন হবে তা কেউ জানে না, তাই বার্ধক্যের অপেক্ষায় থেকে নিজেকে পবিত্র বা শুদ্ধ করার চিন্তা বুদ্ধিমানের কাজ নয়। শ্রোতা ভাই বোনেরা, সোনালী সময় শীর্ষক আজকের এই আলোচনার ইতি টানছি এখানে। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সৌভাগ্যের শ্রেণী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে রয়েছে চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশনা, তাই তার অমূল্য বাণী তুলে ধরার জন্যই আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, নিশ্চয় মুমিনের চিহ্ন তিনটি, রোজা, নামাজ ও জাকাত, আর আত্মকেন্দ্রিক মানুষের চিহ্ন তিনটি, সামনে তোষামোদী, পেছনে বদনাম, আর বিপদে গালিগালাজ করা। অত্যাচারীর চিহ্ন তিনটি, অধীনস্থকে দমন, ঊর্ধ্বতনকে অমান্য, আর অত্যাচারীদের সাথে আতাত করা। নিজেকে জাহিরকারীর চিহ্ন তিনটি, লোকজনের সামনে তৎপরতা দেখানো, একাকি থাকলে আলসেমি করা, আর সবাই তার কাজে বাহ বা দিক সেটাই পছন্দ করা। মুনাফিকের চিহ্ন তিনটি, কারো কথা বর্ণনার সময় মিথ্যা আরোপ করা, আমানত রাখা হলে তার খেয়ানত করা ও প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে আরো বলেছেন, হে আলী, অলসের চিহ্ন তিনটি, এতটা ঢিলেমি করা যে দায়িত্ব অবহেলায় পর্যবসিত হয়, আর এতটা অবহেলা করা যে সম্পদ ও সুযোগ নষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় পাপিতে পরিণত হওয়া। আর বিচক্ষণ লোকের জন্য তিনটি উদ্দেশ্য ছাড়া কাজে ব্রত হওয়া মানায় না। জীবন জীবিকা নির্বাহ অথবা পরকালের জন্য পদক্ষেপ গ্রহণ অথবা হারাম নয় এমন পথে উপভোগ করা।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, নিশ্চয় মূর্খতার চেয়ে কোনো দারিদ্র নেই, বিচক্ষণতার চেয়ে ফলদায়ক সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তা করার ন্যায় কোনো বুদ্ধি বৃত্তি নেই, সচ্চরিত্রের ন্যায় কোনো বংশ মর্যাদা নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই। নিশ্চয়ই কথার রোগ হল মিথ্যা, জ্ঞানের রোগ হল বিস্মৃতি, আর দানের রোগ হল করুণার গর্ব বলে বেড়ানো ও খোটা দেয়া, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই।
হে আলী, যখন নতুন চাঁদ দেখবে তখন তিনবার তাকবীর দিবে এবং বলবে, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার জন্য বিভিন্ন প্রহর নির্ধারণ করেছেন আর গোটা জগৎবাসীর জন্য তোমাকে করেছেন নিদর্শন। হে আলী, যখন আয়নায় তাকাবে তখন তিনবার তাকবীর দিয়ে বলবে, হে আল্লাহ, আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করুন। হে আলী, কোনো বিষয় যখন তোমাকে ভীত করে দেয় তখন বলবে, হে আল্লাহ, মোহাম্মদ এবং আলে মোহাম্মদের ওসিলায় আমাকে নিরাপদ করুন।
আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বিশ্বনবী আরো বলেছেন, হে আলী, তোমার চলার পথে যদি কোনো সাপ দেখো হত্যা করবে, কারণ আমি জিনের সাথে শর্ত করেছি তারা সাপের বেশে আত্মপ্রকাশ করবে না। হে আলী, দুর্ভাগ্যের চিহ্ন চারটি, শুষ্ক চোখ, তথা যে চোখ আল্লাহর ভয়ে ও মুমিনদের কষ্ট দেখে কাঁদে না, কঠিন অন্তর, উচ্চ অভিলাষ, আর দুর্দশাগ্রস্ত হয়েও দুনিয়াকে ভালোবাসা। হে আলী, যখন তোমার সামনে তোমার প্রশংসা করা হয় তখন বলবে, হে আল্লাহ, তারা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে আমাকে তার চেয়েও উত্তম করে দাও, আর আমার সম্পর্কে যেগুলো জানে না সেগুলোকে ক্ষমা করে দাও, আর আমার সম্পর্কে যা বলে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, যখনই সহবাস করবে তখন বলবে, হে আল্লাহ, আমাকে শয়তান থেকে দূরে রাখো, আর আমাদেরকে যা দান করবে তার থেকে শয়তানকে দূর করে দাও। যদি এটি করো তাহলে তোমাদের ভাগ্যে যদি কোনো সন্তান লিপিবদ্ধ হয় তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হে আলী, লবণ দিয়ে খাওয়া শুরু করবে এবং লবণ দিয়েই শেষ করবে, কারণ লবণ 70টি রোগ প্রতিরোধ করে, যার মধ্যে ন্যূনতম হল বুদ্ধি প্রতিবন্ধিত্ব, কুষ্ঠরোগ এবং শ্বেতরোগ।
রাসূলে খোদা আরো বলেছেন, হে আলী, শরীরে তেল মালিশ করবে, কারণ যে ব্যক্তি শরীরে তেল মালিশ করে 40 দিন শয়তান বা জীবাণু তার কাছাকাছি হয় না। হে আলী, স্বীয় স্ত্রীর সাথে চন্দ্রের প্রথমা আর মাসের মধ্যরাতে সহবাস করো না। তুমি কি দেখো না যে যারা বুদ্ধি প্রতিবন্ধী হয় তারা অধিকাংশই প্রথমা আর মধ্যবাসের জাতক? হে আলী, যখন তোমার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামাত দিবে, তাহলে শয়তান তার কখনো ক্ষতি করবে না।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, আমি কি তোমাকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে অবগত করব না? বললাম, অবশ্যই হে রাসূল। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যে অন্যের পাপকে ক্ষমা করে না এবং বিচ্যুতিকে মেনে নেয় না। আমি কি তার চেয়েও অধম ব্যক্তির সংবাদ তোমাকে দেব? বললাম, অবশ্যই হে রাসূলুল্লাহ। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে পরিত্রাণ নেই আর যার থেকে কল্যাণেরও কোনো আশা নেই। হে আলী, সত্যিই আল্লাহ খুশি হন তার বান্দার ওপর যখন সে বলে, হে প্রতিপালক আমার, আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া পাপ মার্জনা করার আর কেউ নেই। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার এ বান্দা জেনেছে যে আমি ছাড়া পাপ মার্জনা করার কেউ নেই। তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মার্জনা করে দিলাম।
রাসূলে খোদা আরো বলেছেন, হে আলী, মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা মুখে কালিমা লেপন করে দেয় আর সে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়, আর সত্য মুখ উজ্জ্বল করে দেয় এবং আল্লাহর কাছে সত্যবাদী বলে লিপিবদ্ধ করে। জেনে রাখো, সত্য হল কল্যাণময় আর মিথ্যা অমঙ্গলকর। হে আলী, পরনিন্দা ও একের কথা অন্যের কাছে লাগানো থেকে দূরে থাকো, কারণ পরনিন্দা রোজাকে বিনষ্ট করে আর কথা লাগানো কবর আজাবের কারণ হয়।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։